বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 জানুয়ারি, 23 পৌষ এবং ফেরসি 18 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন, পাকিস্তান সরকার জানিয়েছে সেদেশে সংঘটিত অসংখ্য অপরাধযোগ্য ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্র তাকফেরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদন করল কংগ্রেস। সিনেটের রান অফ নির্বাচনে শেষ রক্ষা হল না রিপাবলিকানদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজদের ব্যাপক তাণ্ডব। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত 4, কারফিউ জারি। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ। দুর্নীতি দমন কমিশনের দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি মুখ্যমন্ত্রীর, চিঠি দিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় অনুমোদন করেছে। মার্কিন সংসদ কংগ্রেসের দুই কক্ষের যৌথ অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে 20 জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পথে আর কোনো বাধা রইল না। কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। পেনসিলভেনিয়া ও অ্যারিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সিনেট ও প্রতিনিধি পরিষদ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়। এদিকে কংগ্রেসের এই অনুমোদনের আগে বুধবার ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে ব্যাপক তাণ্ডব চালায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক দাঙ্গাবাজরা। এ সময় গোলাগুলির ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। বুধবার যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দেন। হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াশিংটন এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৭০০র বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্লক করে দিয়েছে। বুধবার মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানো সমর্থকদের সমর্থন করে পোস্ট দেওয়ার পর তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, আমি আপনাদেরকে ভালোবাসি এবং যারা ক্যাপিটল কমপ্লেক্সে হামলা চালিয়েছেন তারা দেশপ্রেমিক। টুইটার কর্তৃপক্ষ বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের তিনটি টুইট বাতিল করা হয়েছে। এই তিনটি পোস্ট তাদের অনুসৃত নীতির সাথে মারাত্মক রকমের সাংঘর্ষিক। টুইটার কর্তৃপক্ষ বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে যদি তিনি তার পোস্টগুলো প্রত্যাহার না করেন। এর অর্থ দাঁড়াচ্ছে টুইটারে ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ হয়ে আসছে। এদিকে ফেসবুক কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ করেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে তারা ট্রাম্পকে নিষিদ্ধ করেছে এই কারণে যে ট্রাম্পের পোস্ট চলমান সহিংসতাকে আরও উস্কে দিতে পারে। জর্জিয়ার দুটি আসনে রান অফ নির্বাচনে বিজয়ের মাধ্যমে মার্কিন সিনেটের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ হাতে পেয়েছে ডেমোক্রেট দল। এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকান দুদলেরই আসন ৫০টি করে। বুধবার কংগ্রেসে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অনুমোদনের দিনই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জন অসফ এবং রাফায়েল ওয়ারনক হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছেন দীর্ঘদিনের সিনেটর ডেভিড পার্ডু ও ক্যালি লাফলারকে। এর ফলে এখন ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে থাকবে টাই ব্রেকিং ভোট। প্রেসিডেন্ট অধিবেশনে সিনেট অধিবেশনে তিনি সভাপতিত্ব করবেন এবং ভোটাভুটির ক্ষেত্রে তিনি টাই ব্রেকিং ভোট দেবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশে ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। আজ সকালে দুদক চেয়ারম্যানের কাছে এই ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার করে অর্থ লোপাটের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার আর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই ১০ আইনজীবী দুদক কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন। তারা তাদের অভিযোগে উল্লেখ করেছেন, প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার করে ৭৪,৫৭,০০০ টাকা লোপাট করেছে ইসি। নির্বাচন কমিশনের নীতিমালা না মেনে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে প্রশিক্ষণে কোর্স ভাতা দেয়া হয়েছে ৩,৩৫,৭৫,০০০ টাকা, যেখানে উপদেষ্টা পদে ১৯,৭৬,০০০ টাকা, বিশেষ বক্তা খাতে ১২,৭৫,০০০ টাকা এবং কোর্স পরিচালক খাতে ১৪,৯৩,৮০০ টাকা খরচ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়, নির্ধারিত হারের চেয়ে বেশি ভাতা দেয়া হয়েছে ১,৩২,১২,২৮০ টাকা এবং নিয়মের বাইরে অর্থনৈতিক কোড পরিবর্তন করে ভাতা দেয়া হয়েছে ২,৭৯,৭০,৪৭৫টাকা। এছাড়া প্রশিক্ষণের জন্য অধিক সংখ্যক খাবার কিনে ৩৭,৫৩,০০০ টাকা এবং ভুল বিল ভাউচারে ১০,৩,২৭৫ টাকা নিয়েও আপত্তি জানিয়েছে অডিট অধিদপ্তর। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করার জন্য রাষ্ট্রপতির নিকটে দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকগণ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে সম্ভাজি মহারাজের নামে করার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন হিন্দুত্ববাদী শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর রাখার দাবিতে শিবসেনা বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে হিন্দুত্ববাদী শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় সরকারের কাছে ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে অবিলম্বে সেটিকে ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর হিসেবে নামকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন। তিনি এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরীকে একটি চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন করেছেন। ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজি মহারাজের নামে নামকরণ সম্পর্কিত রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কেও তিনি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরীকে অবহিত করেছেন। মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর রাখার দাবিতে তৎপরতা শুরু করেছে শিবসেনা। তাদের ওই প্রয়াসের বিরোধিতা করেছে কংগ্রেস দল। ওই ইস্যুতে রাজ্যে চলমান বিতর্কের মধ্যে এবার ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে অবিলম্বে সেটিকে ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর হিসেবে নামকরণ করার দাবিতে সোচ্চার হয়েছে শিবসেনা। ১৯৯৫ সালে শিবসেনা ও বিজেপির জোট সরকার যখন মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল, মুখ্যমন্ত্রী মনোহর যোশীর মন্ত্রিসভা ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করার প্রস্তাব পাশ করে, কিন্তু সেই প্রস্তাব আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাকিস্তান সরকারের আহ্বান উপেক্ষা করে তারা চতুর্থ দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছে। গত রোববার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় কয়লা খনির কাছ থেকে খুব ভোরে হাজারা শিয়া সম্প্রদায়ের 10টি শিশুকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। পরে তাদের কয়েকজনের মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে হাজারা সম্প্রদায়ের মুসলমানেরা লাশ দাফন না করে বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি আদালত। ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত ইরানি জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস সহ 10 জনকে হত্যার দায়ে এই পরোয়ানা জারি করেছে। ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ আদালত এক বিবৃতিতে বলেছে, সাক্ষীদের সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলেও আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। আদালত আরও বলেছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্য সবাইকে চিহ্নিত করার কাজ চলছে। দেশি বিদেশি যারাই এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এর আগে একই অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকার সন্ত্রাসবাদী হটকারিতার কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এক বছর আগের এই দুঃখজনক ঘটনার বার্ষিকীর আগে ভাগে IRGC এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বিমান বিধ্বস্ত হওয়ার ওই ঘটনায় বহু ইরানি নাগরিকের শাহাদাতে দুঃখ প্রকাশ করে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারের মানবতা বিরোধী ও সন্ত্রাসবাদী হটকারিতার কারণে বিমান বিধ্বস্তের ওই ঘটনা ঘটে। উপযুক্ত সময়ে আমেরিকার এই হটকারী আচরণের কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2020 সালের 8 জানুয়ারি ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান অনিচ্ছাকৃত মানবীয় ভুলের কারণে IRGC-র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। ইহুদিবাদ ইসরায়েলকে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বিশেষ সুবিধা না দিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইরান। IAEA-র নির্লিপ্ততার কারণে আন্তর্জাতিক সমস্ত আহ্বান উপেক্ষা করে ইসরায়েল পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়ার দুঃসাহস দেখিয়েছে বলেও মন্তব্য করেছে তেহরান। আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান। চিঠিতে গরিবাবাদী কোন রকমের বৈষম্য ছাড়াই আইএইএর নীতি ও বিশ্বব্যাপী বিশেষ করে ইসরায়েলের পরমাণু হুমকির মুখে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আইএইএর এই দুর্বল নীতির কারণে এনপিটিতে সই করা দেশগুলোর কাছে ভুল বার্তা যাবে বলেও তিনি উল্লেখ করেন। গরিবাবাদী বলেন, আইএইএর নির্লিপ্ততার কারণে ইসরায়েল তার পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে এবং এনপিটিতে সই করা সদস্য দেশগুলোকে উপহাস করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বেলুচিস্তান প্রদেশের হাজারা শিয়া মুসলমানদের বিরুদ্ধে টার্গেটেড হত্যাকাণ্ড সহ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যেসব হামলা ও হত্যাকাণ্ড চলছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত আইএস জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় সংঘটিত হচ্ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তান সরকার জানিয়েছে, সে দেশে সংঘটিত অসংখ্য অপরাধযোগ্য ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ নিউজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বেলুচিস্তান প্রদেশের হাজারা শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে টার্গেটেড হত্যাকাণ্ড সহ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যেসব হামলা ও হত্যাকাণ্ড চলছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় সংঘটিত হচ্ছে। পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে অবস্থিত আইএস সন্ত্রাসীদের সহযোগী অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো সেদেশের শিয়া সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বেলুচিস্তানে সন্ত্রাসীদের হামলায় 11 জন শিয়া মুসলমান নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়েশ বা আইএস সন্ত্রাসীদের ভিন্ন রূপ। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মুসলমান সহ দেশের অন্যান্য জনগণের উপর আইএস জঙ্গিদের হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সহ রাজতন্ত্র শাসিত আরও কয়েকটি আরব দেশের সমর্থন নিয়ে আইএস জঙ্গিরা প্রথমে ইরাক ও সিরিয়ায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে এবং সেখানে গত 10 বছরে ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এরপর আইএস সন্ত্রাসীরা দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের অন্যান্য এলাকায়ও তাদের সন্ত্রাসী কার্যক্রম জোরদার করেছে। সন্ত্রাসীরা পাকিস্তান ও আফগানিস্তানকে উপযুক্ত জায়গা বলে মনে করছে এবং গত 2 বছরে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের সহযোগিতায় এই 2 দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তানের আইএস জঙ্গিদের প্রতি আমেরিকার সমর্থনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তাহীনতার অজুহাতে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা। ইরাক ও সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের নির্মম হত্যাকাণ্ডে প্রমাণিত হয়েছে এটি কোনো ধর্মীয় সংগঠন নয়, কারণ তারা ওই 2টি দেশে শিয়া সুন্নি এবং এমনকি ইজাদি খ্রিস্টান সম্প্রদায়কেও রেহাই দেয়নি। যাই হোক, বর্তমানে তাদের টার্গেট পাকিস্তান এবং এদেরকে নিয়ন্ত্রণে কিংবা শিয়া সম্প্রদায়ের জানমাল রক্ষায় ব্যর্থতার কারণে সরকার ব্যাপক সমালোচিত হচ্ছে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে দেশটির জনগণের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানোর পরও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবার পরেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভায় এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রী জানিয়েছেন,
তারা অনেক কিছু কমিটমেন্ট করছে কিন্তু কাজ হচ্ছে না, সেই জন্যই আমরা বলছি যাতে কাজ করা, মানে তারা যেগুলি বলছে সেগুলি যদি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সার্বক্ষণ কাজ করছেন, তিনি ইতিমধ্যে এই তিনটি দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেটাও তিনি জানিয়েছেন, কোনো প্রচেষ্টাই বাদ থাকবে না, আমরা করে যাচ্ছি।
ওদিকে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জনাব জমিরউদ্দিন রেডিও তেহরানকে জানিয়েছেন,
না এরকম অবস্থা সম্ভাবনা এখনো মিয়ানমারে দেখা যাচ্ছে না। রোহিঙ্গাদের উপর জুলুম করা এ পর্যন্ত এক ইঞ্চি কমায় নাই, হয়তো বেশি বাইরের আন্তর্জাতিক মহল যদি বেশি প্রেসার দেয় একটু থামে, কিন্তু এরপরে আবার এক স্টেপ উড়ে, আবার একটু থামে এরপরে আবার এক স্টেপ উড়ে, এভাবে তারা স্টেপ বাই স্টেপ জুলুম অত্যাচারকে বৃদ্ধি করতেছে, কিন্তু এ পর্যন্ত ক্ষমায় নাই বা শিথিল করার মতন তাদের কোনো পরিবেশ এখানে দেখা যায় না। তাদের কোনো বাটা, তাদের কোনো মন্ত্রী মিনিস্টারের, তাদের কোনো সাংবাদিক সম্মেলন, কোনো কথাতে বোঝা যাচ্ছে না তারা যে একটু নমনীয় হবে, রোহিঙ্গাদেরকে ওখানে টাকার মতন পরিবেশ তৈরি করে দেবে, এরকম কোনো কথাতে বোঝা যাচ্ছে না।
গতকালকের সভায় রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গাদাগাদি অবস্থা কমাতে 1,00,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নেবার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কাউকে জোর করে পাঠানো হয়নি। উল্লেখ্য, 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরু হবার পর থেকে কয়েক মাসের মধ্যে 7,00,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে আরো 4,00,000 রোহিঙ্গা অবস্থান করছিল। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সাথে চুক্তি সই করলেও সেই কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন আজও শুরু হয়নি।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সাথে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছ ভালো ও সুস্থ আছ। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে শরীরকে সুস্থ রাখার জন্য পানির গুরুত্ব অপরিসীম। একজন মানুষ খাদ্য ছাড়া 2 মাসের বেশি বাঁচলেও পানির অভাবে তার মৃত্যু ঘটবে 1 সপ্তাহের মধ্যেই। এজন্যই দেখা যায় অতীতের বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীর তীরে, যেমন সিন্ধু নদ, নীল নদ এবং ইরাক অঞ্চলের দজলা ফোরাত নদীর তীরে গড়ে উঠেছে বড় বড় সভ্যতা।
পানি জীবনের একটি উৎস ও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল নিয়ামত। দুনিয়া ও আখিরাতে পানির বিশিষ্ট ভূমিকা থাকায় পবিত্র কোরআনে পানিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম।
এ আয়াত থেকে বোঝা যায় পানি জীবন্ত সব কিছুর উৎস। সুজলা সুফলা, শস্য শ্যামলা, ভূমি ও প্রকৃতি, উদ্ভিদ ফুল ফল, লতা পাতা, নদ নদী, সাগর, মৎস্যকুল ও অন্যান্য জলজ প্রাণী সবই পানিরই অবদান। আর মহান আল্লাহ সৃষ্টি করেছেন পানি।
মহান আল্লাহ সবার জন্য পানি সৃষ্টি করলেও সুষম বণ্টনের অভাবে বর্তমানে বিশ্বের প্রায় 40% মানুষ পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি পায় না। জাতিসংঘ জানিয়েছে, 2050 সাল নাগাদ পৃথিবীর 930 কোটি মানুষের 700 কোটি পানির সংকটে পড়বে। এ অবস্থায় পানির ন্যায্য বন্টন নিয়ে দেশে দেশে চলছে দ্বন্দ্ব সংঘাত।
লোভী ও স্বার্থবাদী দেশগুলোর জবরদখল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের পানির ন্যায্য হিস্যা ফিরে পাক, এ প্রত্যাশা করে আজকের আসরের দিকে নজর দিচ্ছি। আসরের শুরুতেই আছে পানি নিয়ে একটি গল্প, আর গল্প শেষে থাকছে একটি গান ও কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে গল্পটি শোনা যাক।
আজকাল আমরা যেরকম কল টিপলে পানি পাই, আগেকার দিনে সেরকম ব্যবস্থা ছিল না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। প্রাচীনকালে কিন্তু একই রকমের প্রয়োজনীয়তা মানুষের ছিল, কিন্তু প্রযুক্তি ছিল না বলে মানুষ অনেক কষ্ট করে সেসব প্রয়োজনীয়তা মেটাত, যেমন পানির প্রয়োজনীয়তা।
পানি এত গুরুত্বপূর্ণ একটি উপাদান যাকে জীবনের সাথে তুলনা করা হয়। এই পানির চাহিদা মেটাতে আগেকার দিনের মানুষেরা খাল খনন করত বা কূপ খনন করত। অনেক অনেক দূর থেকে যেখানে পানি ছিল সেখান থেকে খাল কেটে কেটে মাঝে মাঝে কূপ বানিয়ে পানি জমিয়ে রাখত এবং সারা বছর ধরে সেই পানি ব্যবহার করত। এর কোনো বিকল্প ছিল না।
তো এই খাল খনন করা কিংবা কূপ খনন করার কাজটাকে অত্যন্ত নেক ও পুণ্যের কাজ বলে মনে করা হতো, কেননা এরকম একজনের অবদানে পুরো এলাকার মানুষ উপকৃত হতো। সে কারণে যেই খাল খননের কাজ করত কিংবা করাত তাকে সবাই অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখত।
অনেক অনেক দিন আগে অর্থাৎ ইরানে যখন এভাবে খাল খনন করার রেওয়াজ ছিল, তখন এক পূর্ণবান লোক সিদ্ধান্ত নিয়েছিল খাল খনন করবে, কূপ খনন করে মানুষের দোরগোড়ায় পানি পৌঁছে দেবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই ভদ্রলোক একজন দক্ষ খাল খননকারীকে নিয়োগ দিল। খননকারী তার কাজের সুবিধার্থে বেশ কয়েকজন শ্রমিককে দিয়ে কাজ শুরু করে দিল।
ইরান পাহাড় পর্বতের দেশ, তবে মরু এলাকা এখানে কম নয়। এ কারণে ইরানে পানির স্তর মাটির অনেক গভীরে, তাই পানির নাগাল পাওয়ার জন্য অনেক গভীর কূপ খনন করতে হয়। শ্রমিকেরা তাই করল, বহুদিন বহু সপ্তাহ ধরে কূপ খনন করল, বেশ গভীর কূপই বলা যায়, কিন্তু কোনো কাজ হল না, পানির স্তরে পৌঁছানো গেল না।
যে ভদ্রলোক কূপ খনন করাচ্ছিলেন তিনি প্রতিদিনই বিকেলবেলা একবার এসে কাজের খোঁজ খবর নিতেন, তাদের মজুরি দিতেন এবং পানির নাগাল পাওয়া গেল কি গেল না জিজ্ঞেস করতেন।
কাজ শুরু হবার পর প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ কূপ খননকারী ভদ্রলোককে আশাবাদী জবাব দিত, অর্থাৎ বলতো যে আর অল্প বাকি, ইনশাল্লাহ অচিরেই পানির স্তরে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু এভাবে আরও বহুদিন যাবার পরও যখন পানির নাগাল পাওয়া গেল না, তখন সে ভদ্রলোককে নেতিবাচক জবাব দিতে শুরু করল, তবে সরাসরি বলল না যে পানির নাগাল পাবার কোনো আশা নেই।
বেচারা কূপ খননকারী এত দক্ষ অথচ কোনোভাবেই পানির স্তরে পৌঁছাতে না পেরে তার মনটাই ভেঙে গেল। কাজে একেবারেই মন বসছিল না তার। এতগুলো কূপ খনন করল অথচ একটা কূপেও পানির নাগাল পেল না দেখে বেচারা একেবারেই হতাশ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল তার মুখ।
আর মুখ ফ্যাকাশে হবেই না ভাই, কেন? সাধারণত যতটা গভীর কূপ খনন করা হয় সে তার চেয়েও বেশি কূপ খনন করেছে, অথচ ভাগ্যে পানির দেখা মিলল না। দক্ষ কূপ খননকারী এখন কি জবাব দেবে? মজুরিও নেওয়া হয়ে গেছে এরই মধ্যে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
উপায়ন তো না দেখে সে এখন মাটি এবং জায়গার দোষ গুণ খুঁজে বেড়াতে শুরু করল এবং মালিককে বলতে লাগলো, এখানে তো জায়গাটা টিলার মতো উঁচু, ওখানে মাটি বেশি শুকনো, এটা সেটা আকডুম বাকডুম ইত্যাদি ইত্যাদি। এমনও বলল, মালিক যদি আরও আগেই আসা ছেড়ে দিত তাহলে এরকম হতো না। কিন্তু মালিক যথারীতি ঠিকই আসতেন এবং শ্রমিকদের মজুরি দিয়ে যেতেন। সবাইকে বলতেন, আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে যাও, অবশ্যই পানির নাগাল মিলবে।
কি আর করা, দক্ষ কূপ খননকারী কাজ চালিয়ে যেতে লাগলো। একদিন সে মালিককে বলে বসল, আমার মনে হয় এখানে পানি পাবার কোনো সম্ভাবনাই নেই। আমরাও লোহার শাবল মারতে মারতে জীবন ক্ষয় করছি, তোমারও খামোখা আর্থিক ক্ষতি হয়ে চলেছে। আমার মনে হয় এর চেয়ে বেশি ক্ষতি হবার আগেই এখানে কূপ খননের কাজ বাদ দিয়ে অন্য কোনো ভালো জায়গা বেছে নেওয়া উচিত।
মালিক বললেন, না, এখানে টিলা বলো আর যাই বলো, জায়গাটা খুবই ভালো, এখানে বহু মানুষের বসবাস আছে, তাদের সবারই পানির প্রয়োজন রয়েছে, অতএব খনন কাজ চালিয়ে যাওয়াটাই ভালো হবে। আর আল্লাহর উপর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হওয়া ঠিক নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাঁর সাহায্যের ব্যাপারে আশাবাদী হতে হবে।
কূপ খননকারী বলল, আমি এ পর্যন্ত 10টা খালের কাজ করেছি, কোনোটাতে এতদিন কাজ করতে হয়নি এবং এত সময় লাগেনি পানির স্তর পেতে। আমার মনে হয় এখানে পানির সাক্ষাৎ পাবার ব্যাপারে আর কোনো আশা নেই।
এ কথা শুনে পূর্ণবান সমাজসেবী বললেন, যে কূপে পানির স্তর একটু দেরিতে মেলে সে কূপ এবং সে পানি তুলনামূলকভাবে ভালো, কেননা সেই কূপে পানিও বেশি থাকে, ফলে বেশি বেশি মানুষের উপকার আসে, নিরাশ হয়ো না, কাজ চালিয়ে যাও।
কূপ খননকারী বলল, দেখুন হুজুর, আমার কাজই তো কূপ খনন করা, আমি জানি এই টিলায় যতই খনন করি কাজ আর হবে না, পানির দেখা মিলবে না হুজুর, আমরা বরং বাদ দিয়ে ক্লান্ত হয়ে গেছি।
সমাজসেবী বললেন, দেখো, আশার কোনো আলো না দেখেও আমি খরচ করে যাচ্ছি, ক্লান্ত হলে তো আমি হব, হতাশ হলে আমার হবার কথা, তোমরা কেন ক্লান্ত হচ্ছ, হতাশ হচ্ছ? পানি পাওয়া যাক বা না যাক, তোমাদের কাজ তোমরা করছো এবং মজুরিও নিচ্ছ না, তাহলে তোমরা অজুহাত খুঁজছ কেন, এরকম গড়গড় করছো কেন? এই কূপগুলো থেকে আমার ভাগ্যে যদি পানি নাও থাকে, তোমাদের রুটির ব্যবস্থা তো হচ্ছে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যেতে থাকো, হতাশাজনক কথাবার্তা আর বলবে না।
কূপ খননকারী এবং তার শ্রমিকদের করার আর কিছুই ছিল না, অগত্যা কূপ খননের কাজ চালিয়েই যেতে হলো। পূর্ণবান সমাজসেবী লোকটি ঠিকই বলছিল, শ্রমিকদের তো কোনো ক্ষতি হচ্ছিল না, তারা তো ঠিকই তাদের মজুরি পেয়ে যাচ্ছিল, সেজন্য তারা তাদের কাজ চালিয়ে গেল। খনন করতে করতে একসময় ঠিকই পানির দেখা মিলল, প্রচুর পরিমাণ পানি, যেমন মিষ্টি তেমনি সুস্বাদু।
এই ঘটনার পর থেকেই যখনই কেউ নিজের লাভ রয়েছে এমন কোনো কাজ না করতে তালবাহানা করে, তখনই বলা হয়, কেন কাজ করতে চাচ্ছ না, আমার ভাগ্যে পানি না থাকলেও তোমার তো রুটির ব্যবস্থা ঠিকই আছে।
বন্ধুরা, আগেই বলেছি যে পানি আমাদের জন্য বিশাল এক নিয়ামত। পানি সহ মহান আল্লাহর আরও কিছু নিয়ামত নিয়ে এবারে রয়েছে একটি বিখ্যাত গান। গানের কথা ও সুর করেছেন কবি কাজী নজরুল ইসলাম, আর গেয়েছে ফেনীর কাশফুল কালচারাল ইনস্টিটিউটের শিশু শিল্পীরা।
এই সুন্দর ফুল, সুন্দর ফল। মাটির ডালি খানি
খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা
ছোট্ট বন্ধুদের কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম আমরা। অনুষ্ঠানের রেপার্টরিতে রয়েছে কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবিড়ালি কবিতার আবৃত্তি। আবৃত্তিটি করেছে কাশফুল ইনস্টিটিউটের সদস্য জাহান স্নেহা।
খুকি ও কাঠবিড়ালি লিখেছেন দাদু কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হক্কা ভেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লে জুতিয়ে পুটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠবিড়ালি বাদ্রিমুখী মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ডিল, পেয়ারা দেবে জাতীয় চা, তাই তো তোর নাকি বোচা, ঘুটনো চোখি গাপুস কুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার তিলে হবে কুড়ি কুস্তি মুখে, হে ভগবান একটা বোকা যাস পেটের ঢুকে, ইস খেও না মস্ত বানা ওই সেপা কাটাও, আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার সর্দি হবে বডি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, হে রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেয়েও না পেয়ারা, তবে বাতাবি নেবো, ছাড়তে হবে, দা দেখি দিচ্ছ রে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মারো, তুমি কোথায়।
স্নেহার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে
তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 7 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মার্কিন কংগ্রেস ভবনে হামলা, 4 জন নিহত, কালের কণ্ঠ সমকাল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ট্রাম্প সমর্থকদের হামলায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র, কারফিউ জারি। মানবজমিন লিখেছে, হোয়াইট হাউসে কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক, পাচারের টাকায় ঋণ শোধ করছে বিসমিল্লা গ্রুপ, দৈনিক সমকাল। 200 বছর পর যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে আগ্রাসন, দৈনিক যুগান্তর। ডোপ টেস্ট, এবার চাকরিচ্যুত হলেন সার্জেন্ট আতাউর, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, পৃথিবীর গণতন্ত্রের উপর হামলা, ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব, দৈনিক আনন্দবাজার পত্রিকা। অস্বস্তিতে অনিল আম্বানি, তার সংস্থার অ্যাকাউন্টকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করল SBI, সংবাদ প্রতিদিন। রাজভবনে মমতা, সংঘাতের আবহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ ও ভারত সহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্পপন্থীদের হামলা, ওই ঘটনায় নিহত 4, গ্রেফতারের সংখ্যা নিয়েও মতভিন্নতা রয়েছে। কোনো কোনো মিডিয়া লিখেছে 32, আবার কেউ কেউ বলেছে 52 জন। উত্তপ্ত পরিস্থিতিতে কারফিউ জারি করা হয়েছে এবং বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগের খবর কোনো কোনো দৈনিক ব্যানার শিরোনাম করেছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও ফের অধিবেশন শুরু হয়, তবে থমথমে ভাব বিরাজ করছে। ওয়াশিংটনের ওই ঘটনায় হতবাক হয়েছেন বিশ্বনেতারা।
ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এরকম, মার্কিন কংগ্রেস ভবনে হামলা, 4 জন নিহত। বিস্তারিত খবরে লেখা হয়েছে, আমেরিকার আইন প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক, তখন আমেরিকার আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে, এক পর্যায়ে অগ্নিগর্ভে রূপ নেয়। এই ঘটনায় চারজন মারা গেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির পুলিশ।
দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে, হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াশিংটনে এবং এর আশপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইত্তেফাক লিখেছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। এই ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে বলেন, মার্কিন কংগ্রেসে লজ্জাজনক দৃশ্য। দৈনিকটি আরও লিখেছে, হোয়াইট হাউসে কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক শুরু হয়েছে।
200 বছর পর যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে আগ্রাসন, দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী 1812 সালে যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে এ ধরনের আগ্রাসন হল। 1814 সালে ওয়াশিংটনে অভিযান চালানোর সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এরপর 2021 সালে ঘটল আবারও এ ধরনের অঘটন।
পাচারের টাকায় ঋণ শোধ করছে বিসমিল্লা গ্রুপ, এটি দৈনিক সমকালের একটি শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জালিয়াতির মাধ্যমে জনতা সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচার করে বিসমিল্লা গ্রুপ। এ কারণে 2012 সাল থেকে গ্রুপটির MD খাজা সুলেমান আনোয়ার চৌধুরী সপরিবারে পলাতক। অর্থ পাচারে দুদকের মামলায় সুলেমান আনোয়ার সহ 9 জনের 10 বছর করে কারাদণ্ড হয়েছে। আসামিদের দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির নির্দেশনাও দিয়েছেন আদালত। অথচ বিসমিল্লা গ্রুপের 3টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিশেষ সুবিধায় মাত্র 2% ডাউন পেমেন্ট নিয়ে কম সুদে 10 বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করেছে রাষ্ট্র মালিকানার জনতা ব্যাংক। এজন্য প্রায় 600 কোটি টাকার সুদ মকুব করা হয়েছে। ভয়াবহ তথ্য হল, পাচার করা অর্থ থেকে বিদেশে জনতা ব্যাংকের হিসাবে 12 কোটি টাকার ডাউন পেমেন্ট দিয়েছেন সুলেমান আনোয়ার, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং ব্যাংকিং নিয়মাচারের পরিপন্থী।
পৃথিবীর গণতন্ত্রের উপর হামলা, ক্যাপিটল বিল্ডিং এ হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, জিততে পারেননি তিনি, তাই নৈরাজ্য তৈরি করতে চাইছেন। আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ এখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এটাই বলছেন। বিশেষত ক্যাপিটল বিল্ডিং এ ট্রাম্প সমর্থকদের হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ, এছাড়াও অস্ট্রিয়া, পোল্যান্ড, ইকুয়েডর, কলম্বিয়া, স্কটল্যান্ডের মতো দেশের শীর্ষ প্রশাসকরা নানাবিধ ভাষায় ঘটনার তীব্র নিন্দা করেছেন।
অস্বস্তিতে অনিল আম্বানি তার সংস্থার অ্যাকাউন্টকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করল SBI। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, অস্বস্তি আরও বাড়ল ঋণের ভারে জর্জরিত অনিল আম্বানির। তার 3 সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম ও রিলায়েন্স ইনফ্রাটেলের ব্যাংক অ্যাকাউন্টকে দিল্লি হাইকোর্টে জালিয়াতি হিসেবে চিহ্নিত করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। এর ফলে এ বিষয়ে CBI তদন্তের সম্ভাবনা জোরালো হল।
রাজ্য সহযোগিতা করলে কৃষক অ্যাকাউন্টে সরাসরি টাকা, মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সরাসরি প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির টাকা পেতে পারেন বাংলার কৃষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে একথা জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অতি সম্প্রতি এই প্রকল্পে নতুন করে 9 কোটি কৃষকের জন্য 18,000 কোটি টাকা বণ্টন করেছে কেন্দ্র। কৃষক স্বার্থে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রকল্প চালুর অনুমতি দেন। শোনা যাচ্ছে, বাংলার প্রায় 21 লাখ কৃষক কেন্দ্রের প্রকল্পের অনুদান চেয়ে আবেদন করেছেন।
রাজভবনে মমতা, সংঘাতের আবহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, বুধবার রাজভবন চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য প্রশাসন এবং রাজভবনের মধ্যে চরম সংঘাতের মাঝেই এভাবে মুখ্যমন্ত্রীর হঠাৎ করে চলে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে নবান্ন সূত্রে জানা গেছে, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। দাবি, রাজ্যপালের সঙ্গে মিনিট দশেকের বৈঠক করেন মমতা ব্যানার্জি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদন করল কংগ্রেস, সিনেটের রান অফ নির্বাচনে শেষ রক্ষা হল না রিপাবলিকানদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজদের ব্যাপক তাণ্ডব, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 4, কারফিউ জারি। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ, দুর্নীতি দমন কমিশনের দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি মুখ্যমন্ত্রীর চিঠি দিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।